মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন এইচপি লাভক্রাফটের কাহিনী অবলম্বনে আদিম মমির অভিশাপ। নমস্কার, আজ কোনো গল্প নয়, আপনাদের শোনাবো একজনের জবানবন্দি। ভদ্রলোক ক্যাবট মিউজিয়ামের কিউরেটর ছিলেন। 1933 সালের 22 এপ্রিল রহস্যজনকভাবে হৃদরোগে ভুগে তিনি মারা যান। মিউজিয়ামের ট্যাক্সিডার্মিস্ট তার আগের মাসের মাঝামাঝি সময়ে নিখোঁজ হন। ডক্টর উইলিয়াম মিনোট এই ঘটনা নিয়ে একটা তদন্ত করছিলেন, তাকেও পেছন থেকে ছুরি মারা হয়। তিনজনের মধ্যে একটাই মিল, একটা বিদেশি মমি নিয়ে ঘটে যাওয়া কিছু ঘটনার সঙ্গে তিনজনেই জড়িত ছিলেন। মারা যাওয়ার পর কিউরেটর ভদ্রলোকের একটা হাতে লেখা জবানবন্দি পাওয়া যায়, সেটাই পড়ে শোনাচ্ছি আজ। যে ঘটনাটা বলতে বসেছি সেটা ঘটেছিল কয়েক বছর আগে বোস্টনের ক্যাবট মিউজিয়ামে। সে সময় ওই মিউজিয়ামেরই একটা বিশেষ মমি এবং সেটাকে ঘিরে কিছু ভুতুড়ে গুজব নিয়ে খবরের কাগজে হইচই হয়েছিল। মমিটাকে চুরি করতে দুজন চোর ঢুকে পড়েছিল মিউজিয়ামে। সেই চোরেদের কি পরিণতি হয় তা মোটামুটি সকলেই জানে। তবে জনশ্রুতি চালু আছে যে এই গোটা ঘটনার মূলে আরো রহস্যময় কিছু জড়িত ছিল। সেগুলোর কথা গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউই জানে না। লোকে বলে এই ঘটনার সরকারি বর্ণনায় ভয়ঙ্কর কিছু চেপে রাখা হয়েছিল, বেশ কিছু খবর বাইরে আসতে দেওয়া হয়নি। দুই চোরের মৃতদেহের মধ্যে একটার অবস্থা নিয়ে শুরুতে কিছু অস্বস্তিকর খবর রটেছিল, সেগুলো সরকারি রিপোর্টে সেফ উড়িয়ে দেওয়া হয়। মমিটা নিয়েও ঠিকঠাক কোনো অনুসন্ধান আর করা হয়নি, এমনকি মমিটাকে আর কখনো মিউজিয়ামে রাখাও হয়নি। সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে মমিটা নাকি এতটাই ভেঙে পড়েছে যে ওটাকে আর জনসমক্ষে আনা যায় না। বলা বাহুল্য, মানুষ সেই সব যুক্তি বিশ্বাস করেনি। এখন অবধি যা কিছু বললাম তার সবই খবরের কাগজ খুঁজলে পাওয়া যায়। এবার যা বলতে শুরু করব তা আমার নিজের জবানবন্দি। আজ অবধি এই নিয়ে আমি কারো কাছে মুখ খুলিনি, আজ খুলতে চলেছি একটা বিশেষ কারণে, সেটাই আগে বলেনি। ঘটনার সময় আমি ছিলাম ক্যাবট মিউজিয়ামের কিউরেটর। চাইলে আমি সব কথা আগেই আপনাদের বলে যেতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন অনেক চেষ্টা করেও সে কাজ আমি করতে পারিনি। এই মহাবিশ্বে এমন কিছু বিষয় আছে যা সাধারণ মানুষের না জানাই ভালো। এটুকু বলতে পারি, ওই ভয়াবহ ঘটনার সময় আমরা সবাই, মিউজিয়ামের কর্মী, ডাক্তার, রিপোর্টার, পুলিশ মিলে যা ধারণা করেছিলাম আজও সেটাই আমরা সত্যি বলে বিশ্বাস করি। এসব ঘটনা শুনে আপনারা সহজেই অবিশ্বাস করতে পারেন, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে। অবশ্য ইদানিং মনে হয় ঘটনাটা একেবারে নথিবদ্ধ না হয়ে থাকাও ঠিক নয়। আমি জানি যে কথা আমি বলতে চলেছি তাতে পৃথিবীর ইতিহাসের, মানব সভ্যতার ইতিহাসের অনেকটা হয়তো বদলে যাবে, আমাদের প্রচলিত ধারণাকে ভেঙে ফেলতে হবে। কিন্তু আমার আর কিছুতেই যায় আসে না। গত কয়েক সপ্তাহে আমার আশেপাশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। কেন জানি না মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না, তাই আর কিছুতেই কিছু যায় আসে না। এত বড় সত্য গোপন করে আমি মরতে পারবো না, অতএব ঘটনার শুরু সম্ভবত 1879 সালে। তখন আমি কিউরেটর ছিলাম না। ওরিয়েন্ট শিপিং কোম্পানির কাছ থেকে আমাদের মিউজিয়াম একটা মমি কেনে। একটা বড় স্থলভাগ প্রশান্ত মহাসাগরের বুকে নিমজ্জিত ছিল, সেটা জল সরে যাওয়ার পর উপরে উঠে আসে। ১৮৭৮ সালের ১১ই মে একটা মালবাহী জাহাজ নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে চিলির ভালপারাইসোর দিকে যাচ্ছিল। সেই জাহাজের ক্যাপ্টেন ওয়েদারবি দূরবীন দিয়ে একটা নতুন দ্বীপ দেখতে পান। দ্বীপটা কোনো মানচিত্রেই নেই, সম্ভবত আগ্নেয়গিরি লাভা থেকে তৈরি। সমুদ্র থেকে কাটা মাথার মতো আকৃতিতে উঠেছিল দ্বীপটা। ক্যাপ্টেন ওয়েদারবির নেতৃত্বে একটা দল দ্বীপের খাঁড়া ঢালে ওঠার সময় দেখতে পায় জায়গাটা। চূড়ায় উঠে বুঝতে পারে কদিন আগেই এখানে ভূমিকম্প হয়েছে। ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপের মধ্যে তারা বিশাল বিশাল সব পাথর দেখতে পেয়েছিল। পাথরগুলো ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেগুলো মানুষের তৈরি যন্ত্র দিয়ে কাটা। একটু পরীক্ষা করে তারা বোঝে ওই দ্বীপে হারিয়ে যাওয়া মানব সভ্যতার কিছু নিদর্শন আছে। পাথরের মধ্যে প্রায় ধ্বংস হয়ে যাওয়া কিছু ঘরবাড়ি মন্দিরও আবিষ্কার করে ওয়েদারবির দলবল। কৌতূহলের বসে একটা বিশাল পাথরের কবর ঘরে ঢোকে তারা। সেই ঘরের এক কোনায় নাকি ভয়ঙ্কর মমিটা বসেছিল। এই সময় দেওয়ালে কিছু খোদাই দেখে নাবিকরা এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে ওদের কয়েকজন পালিয়ে যেতে চেয়েছিল, তবে শেষে সাহস সঞ্চয় করে ধরাধরি করে সবাই মিলে মমিটাকে জাহাজে নিয়ে আসে। মমিটা যেখান থেকে পাওয়া যায় তার কাছেই একটা অজানা ধাতুর নল গোছের জিনিস পাওয়া যায়। তার ভেতরে ছিল পাতলা নীলচে সাদা রঙের রোল করা কাগজ, তার উপরে আবার ধূসর রঙের অদ্ভুত এক গুঁড়ো দিয়ে আঁকা ছিল অচেনা কিছু চিহ্ন। বিশাল পাথরের মেঝের মাঝখানে একটা গোল ট্র্যাপ ডোরের মতো কিছু খুঁজে পেয়েছিল ওয়েদারবির লোকজন, কিন্তু সেটাকে সরানোর মতো শক্তিশালী যন্ত্র ওদের কাছে ছিল না, ফলে সেটা না খুলে স্রেফ মমি আর নল নিয়েই ওরা ফিরে আসে। ক্যাবট মিউজিয়াম তখন বেশিদিন চালু হয়নি। আবিষ্কারের সামান্য রিপোর্ট দেখেই কর্তৃপক্ষ মমি আর নলটা সংগ্রহ করার ব্যবস্থা করে। কিউরেটর পিকম্যান নিজে ভালপারাইসোতে গিয়ে একটা স্কুনার জাহাজ ভাড়া করে সেই কবর ঘর খুঁজতে বের হন, কিন্তু ব্যর্থ হন। মানচিত্রে দেওয়া জায়গায় গিয়ে তিনি দেখেন সেখানে শুধু সমুদ্রের বিস্তৃত জলরাশি। দ্বীপ আবার সমুদ্রের অন্ধকার গভীরে ডুব দিয়েছে। ওই ট্র্যাপডোরের ওপাশে কি ছিল তার জানা যায়নি, তবে মমি আর নলটা থেকে গেছিল। ১৮৭৯ সালে নভেম্বরের শুরুতেই মমিটাকে মিউজিয়ামের মমির ঘরে রাখা হয়। ক্যাবট মিউজিয়াম খুব একটা বিখ্যাত নয়, তবে বৈজ্ঞানিক মহলে খ্যাতি আছে। আগে বাড়িটা একটা প্রাসাদ ছিল, পরে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়। মূল ভবনের পশ্চিম পাশে দ্বিতীয় তলায় মমির ঘর। দেশ বিদেশ থেকে সংগ্রহ করা বহু মমি রাখা থাকে এখানে। তবে সমুদ্র থেকে হঠাৎ উঠে আসা দ্বীপের সেই আদিম কবর ঘর থেকে পাওয়া ভয়ঙ্কর মমিটাই ছিল মিউজিয়ামের প্রধান আকর্ষণ। মমিটা মাঝারি আকারের এক মানুষের, অদ্ভুত কুঁকড়ে বসে আছে মানুষটা, হাত দিয়ে মুখের অর্ধেক ঢাকা, নিচের চোয়ালটা অস্বাভাবিকভাবে সামনে বেরিয়ে আছে। শুকিয়ে যাওয়া মুখের ভঙ্গিতে এমন এক ভয়াবহ আতঙ্ক আছে যে খুব কম দর্শকই মমিটাকে দেখে স্থির থাকতে পারত। মমির চোখ বন্ধ, চোখের পাতা ফোলা, কিছু চুল আর দাড়ির রেখাও রয়ে গেছে। পুরো কাঠামোটার রং ধূসর, গঠন অর্ধেক চামড়ার মতো অর্ধেক পাথরের মতো। মমিটাকে কিভাবে সংরক্ষণ করা হয়েছিল সে বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ ছিল। অদ্ভুত নকশাওয়ালা এক ধরনের কাপড়ের ছেঁড়া টুকরো মমির গায়ে লেগেছিল। মমিটা দেখে ঠিক কি কারণে ভয় লাগত তা বলা কঠিন। চোখের দিকে তাকালে মনে হতো যেন অন্ধকার অতল গহ্বরের কিনারা থেকে তাকিয়ে আছি। তবে সবচেয়ে বেশি ভয় জাগাত মুখের সেই আতঙ্কের অভিব্যক্তি। বুঝতেই পারছেন, এই ভয়ঙ্কর আকৃতির জন্যই কিছুদিনের মধ্যে মিউজিয়ামের লোকেদের মুখে মমিটা নিয়ে কুখ্যাতি রটে। তবে শুধু মমি নিয়ে নয়, উদ্ধার হওয়া নল আর তার ভেতরের অজানা হায়ারোগ্লিফ লেখা স্ক্রল নিয়েও লোকের আগ্রহ ছিল। আমাদেরও মনে হতো স্ক্রলের রহস্য ভেদ করা গেলে মমিটার রহস্যও জানা যাবে। নলটা প্রায় 4 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি ব্যাসের। ভিতরের স্ক্রলটা খুললে প্রায় 2 ফুট লম্বা হয়। স্ক্রলের মাঝখান দিয়ে এক সরু লাইনে বড় করে হায়ারোগ্লিফ চিহ্নগুলো লেখা। মুশকিল হল, ভাষাবিদরা এতদিন যে হায়ারোগ্লিফ পড়ে এসেছে তার সঙ্গে এর কোনো মিল নেই। এ ভাষাটা কেবল দেখতে হায়ারোগ্লিফের মতো, আমাদের চেনা রীতিতে একে পড়া যায় না। মমিটাকে মিউজিয়ামে রাখার পর প্রায় 50 বছর তেমন কিছু ঘটেনি। আমি মিউজিয়ামের দায়িত্ব পাই 1930-এর দিকে। গুজবগুলো ছড়াতে শুরু করে তারপর থেকেই। সে সময় মিউজিয়াম কর্তৃপক্ষ ফ্রান্সের অ্যাভরোয়েন অঞ্চলে কুখ্যাত শাত ও ফ্লোস ফ্লাম ধ্বংসাবশেষের নিচের কবরগুলো থেকে কিছু অদ্ভুত জিনিসপত্র পায়। সেই জিনিসপত্র ও মৃতদেহ তারা মিউজিয়ামে তুলে আনে, ফলে ক্যাবট মিউজিয়াম হঠাৎ সংবাদপত্রে আলোচনায় চলে আসে। সেই জনপ্রিয়তার হাত ধরে মমিটা নিয়েও লেখালেখি শুরু হয় নতুন করে। এই সময় বোস্টন পিলার পত্রিকা রবিবারের ফিচার লেখার জন্য স্টুয়ার্ট রেনল্ডস নামের এক সাংবাদিককে পাঠায় মমিটা নিয়ে খবর সংগ্রহ করতে। মিউজিয়ামে এসে রেনল্ডস অবিরাম প্রশ্ন করে সবাইকে বিরক্ত করে তোলে। বেসমেন্টের লাইব্রেরি ঘরে সেই ধাতব নল আর তার ভেতরে স্ক্রোল নিয়ে ঘন্টার পর ঘন্টা সে বসে থাকত। মাঝে মধ্যে ছবি তুলত, হায়ারোগ্লিফ লেখা অংশগুলোর পাঠ উদ্ধার করার চেষ্টা করত। কদিন পর 5 এপ্রিল রবিবারের পিলার পত্রিকায় তার লেখা বের হল। সেখানে মমি, নল আর হায়ারোগ্লিফ লেখা স্ক্রোলের অনেক ছবি ছাপা হল। ফলে যা হওয়ার তাই হল। যে মিউজিয়াম এতদিন শান্ত ছিল সেখানে হঠাৎই অজস্র ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা মানুষের ভিড় জমতে লাগল। বেশিরভাগই খবরের কাগজের গুজব টুজব পড়ে হুজুগে চলে আসা লোক। তারা আসে, মমি দেখে, ভূত প্রেত নিয়ে আলোচনা করে, তারপর বাড়ি চলে যায়। তবে এর মাঝে কিছু শিক্ষিত দর্শকও আসতে শুরু করল, নানান রকম প্রশ্ন করতে লাগল। আমরা ভদ্রভাবে সব প্রশ্নের উত্তরও দিতে লাগলাম। এর মধ্যে এরিয়ান মেরিনি নামে এক সাংবাদিক একটা প্রবন্ধ লিখলেন। সেখানে তিনি দাবি করলেন যে ধাতব নলের কিছু অদ্ভুত জ্যামিতিক নকশা এবং স্ক্রোলের কয়েকটি হায়ারোগ্লিফের সঙ্গে কিছু প্রাচীন চিহ্নের নাকি মিল আছে। ওয়ন জুনস বলে এক ইতিহাসবিদের লেখা বহু পুরনো ব্ল্যাক বুক নামের এক পুঁথিতে এইসব চিহ্নের নাকি উল্লেখ আছে। এই খবরটা যেন মানুষের কৌতূহলের আগুনে ঘি ঢেলে দিল। রাতারাতি মিউজিয়ামে দর্শনার্থীর সংখ্যা 3 গুণ বেড়ে গেল। মিউজিয়ামের ঠিকানায় ক্রমাগত চিঠি আসতে লাগল। আমিও সময় করে ব্ল্যাক বুক পুঁথিটা জোগাড় করে পড়ে ফেললাম। ব্ল্যাক বুক পড়তে পড়তে মমিটার ব্যাপারে সত্যিই আগ্রহ বেড়ে গেল আমার। বইটা যে লিখেছে সে হয় পাগল, না হয় অতিরিক্ত কল্পনা প্রবণ। বইয়ের এক জায়গায় লেখক লিখছেন,
পৃথিবীর জন্মের উষাকালে এক বিচিত্র মানব জাতির জন্ম হয়েছিল। কালের গর্ভে হারিয়ে গেছে সেই মানব সভ্যতা। এই সভ্যতার নাম মু। এ সভ্যতা যখনকার তখন ইউরোপে কেবল কিছু অদ্ভুত শঙ্কর জাতীয় প্রাণী বাস করত। তো এই সময় মু সভ্যতার এক প্রাচীন দেশে কোনা নামে এক রাজ্য ছিল। তারা নাকি পৃথিবীর বুকে এক বিশাল ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল। কণা ছিল এক পবিত্র জায়গা, মাঝখানে ইয়াদ্দিত গহ পর্বতের কালো ব্যাসাল্ট পাথরের খাড়া পাহাড়। তারা সভ্যতার শুরু থেকেই দেখে আসছে দুর্গম ইয়াদ্দিত গহ পাহাড়ের মাথায় ভারী পাথরের তৈরি এক বিশাল দুর্গ। এই ক্যাসেল কে বা কারা বানিয়েছে তা তারা জানত না। মোট কথা, দুর্গটা তৈরি হয়েছিল তারা পৃথিবীতে আসারও আগে। দুর্গের চারপাশে ঘুরে তারা কিছু প্রাচীন পাথরের উপর খোদাই করা লিপি আবিষ্কার করে। সেই লিপি পড়েই ক্যাসেলের ব্যাপারে কিছু কথা জানতে পারে তারা। লিপি অনুযায়ী যারা এই ক্যাসেল তৈরি করেছে তারা বহু যুগ আগেই বিলুপ্ত হয়ে গেছে, কেবল রেখে গেছে এক ভয়ঙ্কর জীবন্ত দেবতাকে, দানব গাতানথোয়া। সেই ইয়াদ্দিত ঘর দুর্গের নিচের কবর ঘরে অদৃশ্য হয়ে লুকিয়ে আছে, তাকে কেউ দেখেনি। তবু সবাই বিশ্বাস করত যে গাতানথোয়া এখনো সেখানে আছে। মহাপাথরের দেওয়ালের নিচে অজানা গভীর গর্তে কিলবিল করছে সে, তার রূপ যেমন কেউ জানে না। কি করে সে ঘুমিয়েছিল, কেমন করেই বা জেগে উঠবে তাও জানা যায় না। তবে কিছু মানুষ বিশ্বাস করত যে ঘাতানথোয়ার উদ্দেশ্যে বলি দিতে হবে, নইলে সে তার গোপন গর্ত থেকে বেরিয়ে এসে মানুষের পৃথিবীতে হেঁটে বেড়াবে। তারা বলত যদি বলি দেওয়া না হয় তাহলে ঘাতানথোয়া দিনের আলোয় উঠে এসে ইয়াদ্দিত ঘর ব্যাসাল্ট পাহাড় বেয়ে নেমে এসে যাকে পাবে তাকে ধ্বংস করবে। কোন জীবিত প্রাণী যদি ঘাতানথোয়াকে দেখে তাহলে তার উপরে সর্বনাশ নেমে আসবে। তবে সেই অভিশাপে ঠিক কি হয় তা কেউ জানে না। এইসব মিথ ছড়িয়ে পড়ার পর থেকেই কণা রাজ্যে ঘাতানথোয়ার কিছু উপাসক তৈরি হয়। প্রতি বছর 12 জন তরুণ তরুণীকে বলি দিত তারা। পাহাড়ের পাদদেশে মার্বেল পাথরের মন্দির তৈরি করা হয় ঘাতানথোয়ার উদ্দেশ্যে। সেই মন্দিরের জ্বলন্ত বেদির উপর এই বলি দেওয়া হত। ধীরে ধীরে ঘাতানথোয়ার আতঙ্ক মানুষের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে পড়ে। ঘাতানথোয়ার পুরোহিতদের ক্ষমতা বেড়ে ওঠে সেই সঙ্গে। লোকে বিশ্বাস করত এই পুরোহিতরাই দেবতার হাত থেকে মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। এই পুরোহিতদের প্রধান ছিলেন ইমাশ মৌ নামে একটা লোক। সে ধীরে ধীরে কণা রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে ওঠে, নানা রকম উদ্ভট রিচুয়াল চালু করে। তাও এত কিছুর পরেও মানুষের মন থেকে ঘাতানথোয়ার ভয় দূর হয় না। যে যার নিজের মতো চেহারা কল্পনা করতে শুরু করে, তার অভিশাপে ঠিক কি হয় তা আন্দাজ করতে শুরু করে। এতে ভয় আরো বেড়ে ওঠে। শেষের দিকে পুরোহিতরা মানুষকে তার ভয়ঙ্কর চেহারা কেমন হতে পারে তা কল্পনা করাও নিষিদ্ধ করে দেয়। তবে এত ভয়ের মধ্যেও বহু বছর পর এক মানুষ ঘাতানথোয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেই অসীম সাহসী লোকটার নাম ছিল টিযোগ। টিযোগ বহুদিন ধরে বিভিন্ন দেবতার শক্তি নিয়ে বিস্তর জ্ঞান লাভ করেছিল। সেই জ্ঞানের ওপর ভিত্তি করেই সে একদিন ঠিক করল মানুষের মন থেকে ভয় দূর করতে, ঘাতানো ধোয়ার সঙ্গে যুদ্ধ করতে হবে। টিজোক নানান রকম পুঁথি পড়ে পাহাড়ের গায়ের লিপি খুঁজে বের করে নাকাল ভাষায় এক অদ্ভুত মন্ত্র লিখে রাখল। তার বিশ্বাস ছিল এই মন্ত্র যার কাছে থাকবে সে অন্ধকার দেবতার অভিশাপের হাত থেকে রক্ষা পাবে। টিজোক মন্ত্রটা লিখেছিল নীলচে সাদা রঙের একটা স্ক্রলের উপর, তারপর সেটাকে খোদাই করা লাগ ধাতুর তৈরি একটি নলের মধ্যে রেখে দিয়েছিল। তাবিজের মতো সেটাকে হাতে লাগিয়ে রাখত সে। সে বিশ্বাস করত এই তাবিজ হাতে থাকলে ঘাতানো ধোয়ার ভয়ঙ্কর শক্তি কাজ করে না, এমনকি সেই দেবতা যদি কখনো বেরিয়ে এসে ধ্বংসযজ্ঞ শুরু করে তাহলে তার বিরুদ্ধেও মোকাবিলা করা যায়। টিজোক একদিন ঠিক করল ওই দুর্গম পাহাড়ে উঠবে। দুর্গে সেই শয়তানের মুখোমুখি হবে, এরপর কি হবে তা সে কল্পনাও করতে পারেনি। তবে একটা বড় ভুল করেছিল টিজোক। ঘাতানো ধোয়ার উপাসকদের কথা তার মনে ছিল না, তার পরিকল্পনার কথা শোনা মাত্রই পুরোহিতরা বলতে শুরু করল ঘাতানো ধোয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ভয়ঙ্কর অধর্ম, মানুষ ঘাতানো ধোয়ার বিরুদ্ধে জিততে পারে না, বরং কেউ যদি তাকে খুঁজে বের করার চেষ্টা করে তাহলে সে মানুষের উপর এমন নারকীয় আক্রমণ নামিয়ে আনবে যা কোনো মন্ত্র বা পুরোহিত বিদ্যায় ঠেকানো যাবে না। কিন্তু মানুষের মনে ঘাতানো ধোয়ার ভয় থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা এতটাই প্রবল ছিল যে পুরোহিতদের প্রতিবাদে কোনো কাজ হল না। এমনকি রাজাও টিজোককে বাধা দেওয়ার সাহস পেল না। তবে পুরোহিতরা এতে দমে গেল না, তারা গোপনে ষড়যন্ত্র করল। এক রাতে প্রধান পুরোহিত ইমাশম চুপি চুপি টিজোকের মন্দিরের ঘরে ঢুকে পড়ল। টিজোক তখন ঘুমাচ্ছিল, ইমাশম তার ঘুমন্ত দেহ থেকে ধাতব নলটা নিয়ে নিল, তারপর নিঃশব্দে ভিতরের আসল শক্তিশালী স্ক্রলটা বের করে তার জায়গায় আর একটা স্ক্রল ঢুকিয়ে দিল। ইমাশম জানত টিজোক আর নলের ভেতরটা পরীক্ষা করে দেখবে না, সে ভাববে তার কাছে আসল স্ক্রলই আছে। নিশ্চিন্ত মনে সে নিষিদ্ধ পাহাড়ে উঠবে, বাকি কাজ ঘাতানো ধোয়াই করে দেবে। বাকি রাত ইমাশম শান্তিতে ঘুমাল। পরদিন ভোরে টিজোক যাত্রা শুরু করল। মানুষ প্রার্থনা করল, গান গাইল, যে যা পারল অস্ত্র তুলে দিল হাতে। টিজোকের ছোট হয়ে আসা অবয়ব পাহাড়ে মিলিয়ে গেল। সেই রাতে কণা রাজ্যের কয়েকজন বলল তারা পাহাড়ের ভেতর থেকে হালকা কাঁপুনি অনুভব করেছে, কিন্তু তাদের কথা খুব একটা কেউ বিশ্বাস করল না। পরদিন বিশাল ভিড় আবার পাহাড়ের দিকে তাকিয়ে প্রার্থনা করল। কখন টিজোক ফিরে আসবে কেউ জানে না, কিন্তু সেই দিন আর টিজোক ফিরল না, পরের দিনও ফিরল না। দিনের পর দিন কেটে যায়, টিজোক আর ফেরে না। কয়েক সপ্তাহ ধরে লোকে অপেক্ষা করল, শেষ পর্যন্ত সবাই বুঝতে পারল সে আর ফিরবে না। ঘাতানো ধোয়ার পুরোহিতরা মুচকি হাসল, এইভাবে যুগের পর যুগ কেটে গেল। রাজা গেল, নতুন রাজা এল, প্রধান পুরোহিত গেল, নতুন প্রধান পুরোহিত এল, জাতি গড়ে উঠল, আবার ধ্বংস হল, ভূমি সমুদ্রের উপর উঠল, আবার ডুবে গেল। আর বহু সহস্রাব্দ পরে কণা শহরও একসময় ধ্বংস হল। শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর দিনে ঝড় বজ্রপাত আর পাহাড় সমঢেউয়ের মধ্যে পুরো মু মহাদেশ চিরতরে সমুদ্রের নিচে ডুবে গেল। কেবল জেগে রইল এক বিচিত্র সভ্যতার ফেলে যাওয়া কিছু গল্প। কেউ জানত না ঘাতারথ আর সেই পাহাড় আর দুর্গ কোন অতল গভীরে ডুবে গেছে। তবুও বহু যুগ পরেও কিছু মানুষ তার নাম ফিসফিস করত, কোথাও কোথাও বলিও হত, যাতে ঘাতারথ আর সমুদ্রের গভীর থেকে উঠে এসে মানুষের মধ্যে আতঙ্ক আর অভিশাপ না ছড়ায়। এইভাবে ছড়িয়ে থাকা পুরোহিতদের ঘিরে ধীরে ধীরে এক গোপন সম্প্রদায় গড়ে উঠল। এই সম্প্রদায়ের মধ্যে বহু ভয়ঙ্কর কাজ হত, অদ্ভুত জিনিসকে রক্ষা করত এরা। গুজব ছিল যে এক বিশেষ পুরোহিত বংশ এখনো সেই আসল তাবিজটা লুকিয়ে রেখেছে।
বলা বাহুল্য, ভন জুনসের এইসব বিবরণ পড়েই আমার মাথা ঘুরতে শুরু করেছিল। নেহাত ওই অদ্ভুত মমি, স্ক্রল আর চিহ্নগুলো যদি না দেখে থাকতাম তাহলে বইটা হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু এখন আর পুরোপুরি অবিশ্বাস করতে পারলাম না। মনে মনে ভাবলাম, চুরি করা সেই স্ক্রল এখন কোথায় থাকতে পারে এবং ভবিষ্যতে তা কি কাজে লাগতে পারে তা নিয়ে লেখক কিছু বলে যাননি। তার থেকে ভয়ের কথা, যদি একদিন সেই ভয়ঙ্কর দেবতা আবার জেগে ওঠেন কি হবে তখন? নল, স্ক্রল, প্রশান্ত মহাসাগর থেকে জেগে ওঠা দ্বীপ, গল্পের সঙ্গে মিলে যাচ্ছে সব। একটা বিচিত্র চিন্তা ভাবিয়ে তুলল আমাকে। ভাগ্যিস ওই আগ্নেয় দ্বীপটা আবার সমুদ্রের তলায় ডুবে গেছে। কে জানে সেই ট্র্যাপডোরের তলায় ঠিক কি ছিল? ভন জুনসের পুঁথি অচিরেই সাধারণ মানুষের হাতে ছড়িয়ে পড়ল। মে বা জুন নাগাদ বুঝতে পারলাম যে সারা পৃথিবী জুড়ে রহস্যময় গোপন সংগঠনগুলো হঠাৎ অস্বাভাবিক রকম সক্রিয় হয়ে উঠেছে। আমি খেয়াল করলাম তাদের আলোচনায় একটা নাম বারবার ফিরে আসছে, এই নামটাই যেন সব উপাসনার কেন্দ্রবিন্দু। জিতান্তা, তানোতা, থান্থা, গতান্থা, এই সব। আমি বুঝতে পারলাম এই সব নামের ভেতরে লুকিয়ে আছে সেই নামের ছায়া যাকে ভন জুনস লিখেছিলেন, ঘাতানুথোয়া। কদিন পর মিউজিয়ামের কর্মীরা দর্শকদের ভিড়ের মধ্যে একটা নতুন অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করল। প্রথম দফার প্রচারের পর কদিনের জন্য ভিড় কমে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার হইচই শুরু হওয়ার পর লোকজন আবার মিউজিয়ামে আসতে শুরু করল। কিন্তু এবার দর্শকদের মধ্যে কিছু নতুন ধরনের লোক দেখা যেতে লাগল। এরা মিউজিয়ামের অন্য কিছু নিয়ে মাথা ঘামায় না, কারোর সঙ্গে কথা বলে না, স্রেফ মমিটাকে নিয়েই যেন এদের আগ্রহ। ক্রমশ বেশি বেশি করে এমন লোক আসতে শুরু করল। অদ্ভুত ব্যাপার হল তারা সবাই প্রায় একই কাজ করত,
প্রথমেই মমির ঘর কোথায় জিজ্ঞেস করত, তারপর গিয়ে সেই ভয়ঙ্কর মমিটার সামনে দাঁড়িয়ে থাকত, যেন এক ধরনের উন্মত্ত মুগ্ধতায় ডুবে আছে। জানি না কেন আমাদের কেবলই মনে হতো এই অদ্ভুত লোকগুলোর মধ্যে একটা অশুভ কিছু আছে। আমিও খুব একটা নিশ্চিন্ত ছিলাম না, বারবার মনে পড়ছিল সেই রহস্যময় ধর্মীয় উপাসনার কথা। বহু যুগ আগের সেই পুরোহিতের দল, তাদের বংশধরেরা কি এখনো দেখতে আসে মমিটাকে? সব থেকে বড় কথা, করতে কি চায় তারা? কখনো কখনো মনে হতো মমিটাকে প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া উচিত। একবার এক প্রহরী আমাকে ডেকে বলল,
জানেন স্যার, আমি নিজের চোখে দেখেছি কিছু অদ্ভুত চেহারার লোক মমিটাকে প্রণাম করছে।
প্রণাম করছে?
সত্যি বলছি স্যার, কখনো কখনো গুনগুন আওয়াজ করে, মনে হয় কোন একটা মন্ত্র বলে ওরা।
আরেকজন প্রহরী তো আরো অদ্ভুত কথা বলল,
আমার মনে হয় স্যার মমিটা দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে, হাতের ভাঁজ আর মুখের ভয়ের অভিব্যক্তিগুলো একটু একটু করে বদলে যাচ্ছে স্যার। প্রথমে মনে হয়েছিল মনের ভুল, কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছি। আমার কি মনে হয় জানেন স্যার, মনে হয় মমির চোখ দুটো একদিন খুলে যাবে।
আমি ওদের ধমক লাগাতাম, কিন্তু এও জানতাম ওরা মিথ্যে বলছে না। সেপ্টেম্বরের শুরুতে আবার ভিড় একটু কমে গেল, কখনো কখনো মমির ঘর ফাঁকাও থাকত। এই সময় প্রথমবার একজন মমির কাচের বাক্স কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে, যাতে সে পলিনেশিয়ান। একজন প্রহরী সময় মতো তাকে দেখে ফেলায় কোনো ক্ষতি হওয়ার আগেই তাকে ধরে ফেলা হয়। তদন্তে জানা যায় লোকটা হাওয়াইয়ের বাসিন্দা, গোপন ধর্মীয় উপাসনা গোষ্ঠীগুলোর সঙ্গে তার যোগাযোগ আছে। অস্বাভাবিক তন্ত্রক্রিয়া আর বলির সঙ্গে জড়িত থাকার জন্য আগেও জেলে গেছে। তার ঘর থেকে কিছু বিচিত্র কাগজপত্র পাওয়া গেল, তার মধ্যে অনেক কাগজে হায়ারোক্লিফ লেখা ছিল। ভন জোন্সের ব্ল্যাক বুকের চিহ্নগুলোর সঙ্গে সেই চিহ্নগুলোর আশ্চর্য মিল, কিন্তু এসব বিষয়ে সে কিছুতেই মুখ খুলতে রাজি হয়নি। এই ঘটনার পর এক সপ্তাহ যায়নি, আবার মমির কাছে পৌঁছানোর আরেকটা চেষ্টা মাঠে মারা গেল। এবার কাজ কাটার বদলে বাক্সের তালা নষ্ট করার চেষ্টা হয়েছে, ধরা পড়ল এক সিংহলি লোক। তার অপরাধের ইতিহাসও হাওয়াইয়ান লোকটার মতোই, সেও পুলিশের সঙ্গে কথা বলতে অস্বীকার করল। এই ঘটনাটাকে আরো রহস্যময় করে তুলল একটা ব্যাপার। একজন প্রহরী জানালো,
এই লোকটাকে আমি আগেও দেখেছি স্যার, লোকটা মমির সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত মন্ত্র পড়ছিল, কি বলছিল বুঝতে পারিনি, কিন্তু তীর্যক শব্দটা বারবার ব্যবহার করছিল।
আমি মমির ঘরে প্রহরীর সংখ্যা দ্বিগুণ করে দিলাম, তাদের নির্দেশ দিলাম এক মুহূর্তের জন্য যেন মমিটাকে চোখের আড়াল না করা হয়। সংবাদপত্রে আবার লেখালেখি হল, মু মহাদেশের গল্প নিয়ে কিছু আলোচনা হল, কেউ কেউ আবার বিচিত্র এক দাবি করে বসল। তারা বলল এই ভয়ঙ্কর মমিটা আসলে সেই টি যোগের। তাদের দাবি, টি যোগ সেই প্রাক মানবীয় দুর্গে ঢুকেছিল, সেখানে কিছু একটা দেখে সে পাথর হয়ে যায়। এত লক্ষ বছরের ঝড় ঝঞ্ঝা পেরিয়েও তার দেহ অক্ষত রয়ে গেছে। সংবাদপত্র আরো বলল যে এই দুজন ধরা পড়া লোক আসলে মু থেকে আসা ধর্মের অনুসারী, তারা হয় মমিটাকে পুজো করছে, না হয় মন্ত্রপাঠ করে তাকে আবার জীবিত করার চেষ্টা করছে। এই প্রথম একটা ধারণা খেলে গেল আমার মাথায়, এও তো হতে পারে যে দানব ঘাতানত হওয়ার অভিশাপে মানুষ পাথরের মতো মমিতে পরিণত হয়। এই বিশেষ মমিটার সঙ্গে ইজিপ্টের অন্য মমির কিছু গঠনগত পার্থক্য তো সত্যিই আছে, তবে কি এইটাই ঘাতানুত হওয়ার অভিশাপ? মনে মনে এই ব্যাপারটা বুঝতে পারলেও আমি কারো কাছে বিশেষ মুখ খুললাম না। কেউ কেউ বলল, এই লোকেদের কাছে টি যোগের চুরি যাওয়া সেই তাবিজ এখনো আছে, আর এই উপাসনা সম্প্রদায়ের সদস্যরা হয়তো সেটাকে টি যোগের কাছে এনে কোনো রহস্যময় উদ্দেশ্য পূরণ করতে চাইছে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু এই সব গল্পের ফলে আবার ঢেউয়ের মতো মানুষ মিউজিয়ামে ভিড় করতে শুরু করল। মিউজিয়ামের কর্মীরা প্রতিদিন অদ্ভুত জিনিস দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে গিয়েছিল যে ছোটখাটো পরিবর্তন লক্ষ্য করেনি তারা। কিন্তু কদিন পরে দর্শকদের মধ্যে মমির চেহারা বদলানোর কথা ছড়াতে শুরু করল। আমি নিজে কদিন ধরে খুব মনোযোগ দিয়ে মমিটা পর্যবেক্ষণ করছিলাম। কদিন যেতেই বুঝলাম মমিটা সত্যি ধীরে ধীরে ভেঙে পড়ছে। বাতাসের কোনো রাসায়নিক বা ভৌত প্রভাবের কারণে এর অর্ধেক পাথর আর অর্ধেক চামড়ার মতো সুতোগুলো ঢিলে হয়ে যাচ্ছে, ফলে হাত পা আর মুখের ভয়ার্ত ভঙ্গিতে সামান্য পরিবর্তন দেখা যায়। 50 বছর ধরে একেবারে অক্ষত থাকার পর এই পরিবর্তন হঠাৎ কেন শুরু হল ভেবে পেলাম না। মিউজিয়ামের ট্যাক্সিডারমিস্ট ডক্টর মুরকে ডেকে এনে ব্যাপারটা পরীক্ষা করতে বললাম। তিনি খানিক পরীক্ষা করে গম্ভীর মুখে জানালেন,
ঠিকই বলেছ, মমির গঠন কিছুটা নরম হয়ে যাচ্ছে, এমন তো হওয়ার কথা নয়। তবে এই মমির যা অবস্থা তাতে এর উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করাও মুশকিল।
এইসব কথা বাইরে যেতে উল্টো ফল হল। আগে কাগজে নতুন কোন গল্প ছাপলেই মিউজিয়ামে নতুন করে ভিড় বেড়ে যেত, কিন্তু এবার সাধারণ মানুষের মধ্যে যেন এক ধরনের ভয় তৈরি হয়ে গেল। তাদের মনে হল মিউজিয়ামের ওপর অশুভ ছায়া নেমে এসেছে, ফলে দর্শকের সংখ্যা দ্রুত কমে গেল। মিউজিয়াম ফাঁকা হয়ে যাওয়ায় সেই লোকেদের উপস্থিতি আরো বেশি চোখে পড়তে লাগল, তাদের সংখ্যা কিন্তু কমল না। কদিন পর এক অদ্ভুত কাণ্ড ঘটল। 18 নভেম্বর এক পেরুভিয়ান আদিবাসী লোক মমির সামনে দাঁড়িয়ে হঠাৎ অদ্ভুত হিস্টেরিয়া রোগীর মতো আচরণ করে মাটিতে পড়ে গেল। আমরা দ্রুত তাকে হাসপাতালে চালান করলাম। সেখানে শুয়ে সে চিৎকার করতে লাগল,
মমিটা মমিটা চোখ খুলতে চাইছিল, চোখ চোখ খুলে তাকাতে চাইছিল,
এই ঘটনার পর আমি ঠিক করলাম মমিটাকে প্রদর্শনী থেকে সরিয়ে নেব। কিন্তু মিউজিয়াম অথরিটি রাজি হল না। বুঝতে পারলাম আমাদের শান্ত অভিজাত এলাকায় মিউজিয়ামটার একটা কুখ্যাতি তৈরি হচ্ছে। বাধ্য হয়ে নির্দেশ দিলাম কেউ যেন মমির সামনে কয়েক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে না পারে। 24 নভেম্বর সন্ধে 5টায় মিউজিয়াম বন্ধ হওয়ার পর এক প্রহরী লক্ষ্য করল মমির চোখ সামান্য খুলেছে, খুব সামান্য, শুধু কর্নিয়ার সরু অর্ধচন্দ্রাকৃতি অংশ দেখা যাচ্ছে। ডক্টর মুরকে তড়িঘড়ি ডাকা হল, তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চোখের অংশ পরীক্ষা করতে যাবেন। এমন সময় মমির চোখের পাতা আবার শক্ত করে বন্ধ হয়ে গেল। ডক্টর মুর আর মমিতে হাত দেওয়ার সাহস পেলেন না। এক মুহূর্তের জন্য আমারও মনে হল প্রাচীন কোন অশুভ ছায়া মিউজিয়ামের ওপর যেন নেমে আসছে একটু একটু করে। দুই রাত পরে একটা ফিলিপিনো লোক মিউজিয়াম বন্ধ হওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকার চেষ্টা করছিল। তাকে ধরে থানায় নিয়ে গেলাম, সে নিজের নাম বলল না। পয়লা ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত প্রায় একটা নাগাদ মিউজিয়ামের ভেতর থেকে ভয়াবহ চিৎকার শোনা গেল। মনে হলো যেন কেউ ভয়ে যন্ত্রণায় চেঁচাচ্ছে। পাশের বাড়ির লোকেরা তড়িঘড়ি ফোন করায় পুলিশ আর কয়েকজন মিউজিয়াম কর্মকর্তা সহ আমি সেখানে পৌঁছালাম। কিছু পুলিশ বাইরে ঘিরে দাঁড়াল, বাকিরা আমাদের সঙ্গে ভেতরে ঢুকল। মেইন করিডোরে ঢুকেই দেখলাম নাইট ওয়াচম্যানের দেহ মাটিতে পড়ে আছে, তার গলায় সোনার দড়ি পেঁচানো। বুঝলাম সব সতর্কতা সত্ত্বেও কোনো আততায়ী ভেতরে ঢুকে পড়েছিল, তাদের বাধা দিতে যাওয়াতেই লোকটাকে খুন হতে হয়েছে। পুলিশ সঙ্গেই ছিল, আমরা দ্রুত পা চালিয়ে ভিতরে এগিয়ে গেলাম। গোটা মিউজিয়ামটা শ্মশানের মতন শান্ত। মমির ঘরের দিকে যেতেই ভয় করছিল আমাদের। কোন রকমে করিডোরের মেইন সুইচ থেকে সব আলো জ্বালানোর পর একটু সাহস পেলাম। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে মমির ঘরে ঢুকলাম আমরা। ঘরে হালকা হলুদ আলো জ্বলছিল, সেই আলোয় আমরা যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলাম তা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। মোট দুজন লোক ঢুকেছিল মিউজিয়ামে। মিউজিয়াম বন্ধ হওয়ার আগেই তারা লুকিয়ে পড়ে, একজন বার্মিজ আর একজন ফিজি দ্বীপের বাসিন্দা, দুজনেই আপাতত মৃত। বার্মিজ লোকটা মমির কাচের বাক্সের পাশে পড়েছিল, বাক্সের কাচের একটা অংশ কেটে ফেলা হয়েছে। লোকটার ডান হাতে ছিল নীলচে সাদা পর্দা তৈরি একটা স্ক্রল। দূর থেকেও বুঝলাম এতে ধূসর বর্ণের কিছু হায়ারোগ্লিফ লেখা আছে। লোকটার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে তার বিকৃত মুখের ভয়াবহ যন্ত্রণার অভিব্যক্তি দেখে আমরা ধরে নিলাম সে নিছক ভয়ে মারা গেছে। কিন্তু তার পাশের লোকটার মৃতদেহই আমাদের সবচেয়ে বড় ধাক্কাটা দিল। পুলিশের একটা লোক সবার আগে ছুঁয়ে দেখেছিল তাকে। লোকটার আতঙ্কিত চিৎকার সেই রাতের ভয়ের মধ্যে যেন আর একটা শিহরণ যোগ করল। আমরা সবিস্ময়ে দেখলাম মৃত লোকটার কালো মুখ এখন মারাত্মক ধূসর হয়ে গেছে, হাড়ের মতো হাত অদ্ভুত শক্ত হয়ে আছে, ঠিক যেন ধীরে ধীরে একটা মমিতে পরিণত হচ্ছে লোকটা।
কি এই লোকটা তো,
ডক্টর মুর কথা শেষ করতে পারলেন না। এক ঘন্টা আগেও যে লোকটা ছিল শক্তপোক্ত জীবিত মানুষ, এখন সে দাঁড়িয়ে আছে শক্ত ছাই রঙা পাথর চামড়ার মূর্তির মতো। লোকটার শরীরের অবস্থা হুবহু মিলে যাচ্ছে কাচের বাক্সের ভিতরে কুঁকড়ে থাকা প্রাচীন মমিটার সঙ্গে। দুটো মৃতদেহের মুখেই অবর্ণনীয় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। আমার সঙ্গীদের দিকে তাকিয়ে দেখলাম ঘটনার ভয়াবহতা তাদেরকেও স্থবির করে দিয়েছে। ঘরের ভিতরের বাতাস যেন গলা টিপে ধরেছে তাদের, ভয়ে কারোর মুখেই কোনো কথা নেই। কিন্তু তার থেকেও বড় ভয় তখন অপেক্ষা করছিল আমাদের জন্য। মৃত লোক দুটোর থেকে দৃষ্টি সরিয়ে মমির দিকে তাকালাম আমরা। দেখলাম বাক্সের ভিতরের মমিটা এখন আগের মতো নেই, বড় সড় কিছু বদল এসেছে তাতে। প্রাচীন মমিটার দেহ যেন ঢিলে হয়ে পড়েছে, আগের শক্ত ভাবটা নেই। মুখের কাছে ঢেকেছিল যে নখরওয়ালা হাতটা, সেটা নিচে নেমে গেছে অনেকটা, আর হাত নেমে যাওয়ায় তার চামড়ার মতো শুকনো বিকৃত মুখটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে, আর সেই মুখে ভয়ঙ্কর চোখ দুটো এখন পুরোপুরি খোলা। আমরা শরীর শীতল করে দেওয়া আতঙ্কে দেখলাম খোলা দুটো চোখ সোজা তাকিয়ে আছে সেই দুই মৃতদেহের দিকে স্থির দৃষ্টিতে, মাছের মতো সম্মোহিনী ভাব।
ওটা
ওরা চোখ খুললো কি করে? নাকি নাকি আমি বলতে গিয়েও থেমে গেলাম। মনে হলো শরীর ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, চেষ্টা করেও নড়তে পারছি না এক বিন্দু। না চাইতেও আমার দৃষ্টি চলে যাচ্ছে সেই কাচের বাক্সের ভেতরের ফুলে থাকা চোখ দুটোর দিকে। মনে জোর এনে এগিয়ে গেলাম। মাটি থেকে হায়ারোগ্লিফ লেখা সেই স্ক্রোলটা তুলে নিতেই জানি না কেন ম্যাজিকের মতো ভয়টা কেটে গেল। ডক্টর মুরের হাতে দিলাম সেটা। মন দিয়ে হায়ারোগ্লিফিকগুলো দেখতে দেখতে মনে হলো তার কাঁচের মতো পৃষ্ঠে যেন কিছু অদ্ভুত আছে। এগুলো কিছু বুঝতে পারছেন? দুদিকে মাথা নাড়লেন ডক্টর।
তবে একটু সময় নিয়ে চেষ্টা করে দেখতে পারি, তবে আগে নিচে চলুন, সেখানে থাকলে মাথা কাজ করবে না।
আমি নিচের দিকে পা বাড়াচ্ছিলাম, হঠাৎ থেমে গেলাম। জুমসের বইতে পড়া একটা কথা মাথায় এলো। জুমস এক জায়গায় বলেছেন, মৃত্যুর সময় মানুষের চোখের রেটিনায় নাকি শেষ দেখা দৃশ্যের ছবি থেকে যায়। পৃথিবীতে এমন কিছু মমি আছে যাদের চোখের দিকে যদি ভালো করে তাকানো যায় তাহলে মৃত্যুর আগে সে যে দৃশ্য দেখেছিল তার একটা ঝাপসা আন্দাজ পাওয়া যায়। নিচে যেতে যেতে নির্দেশ দিলাম, মমিটাকে নিচে নিয়ে আসুন ডক্টর মুর, আমি একটু পরীক্ষা করে দেখব ওটাকে। ঘণ্টাখানেকের মধ্যে মমিটাকে ওই অবস্থাতেই নিচে নামানো হল। ততক্ষণে আমার হাত পা শক্ত হয়ে গেছে, তাও মনে সাহস এনে একটা শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এসে আমি সেই মাছের মতো চোখের মণি কাছ থেকে পরীক্ষা করতে শুরু করলাম। আমাকে ঘিরে তখন জনা পাঁচেক লোকের ভিড়, তারা অধীর আগ্রহে চেয়ে আছে আমার দিকে। কারো চোখের পাতা পড়ছে না, পেছন না ঘুরেও বুঝতে পারলাম তাদের আগ্রহী দৃষ্টি আমার উপরই স্থির। মমির চোখের উপর ঝুঁকে পড়ে লেন্স দিয়ে তাকাতেই বুঝলাম, ফুলে থাকা মনির গায়ে এই ঘরের প্রতিফলন ছাড়াও অন্য কোন দৃশ্য ফুটে আছে, যেন অস্পষ্ট একটা দৃশ্য ফুটে উঠছে সেখানে। আরো কাছে এসে হাত দিয়ে খানিকটা অন্ধকার করে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, জুমস ভুল বলেননি, ওই চোখ জীবিত অবস্থায় শেষ যে ছবি দেখেছিল সেটাই ফুটে আছে ওখানে, কয়েক হাজার বছর আগের এক দৃশ্য। আমার বুকের ভিতর বাড়ি পড়তে লাগলো, মারা যাওয়ার আগে, চিরতরে মমি হয়ে যাওয়ার আগে শেষ কি দৃশ্য দেখেছিল টিয়োগ। ছবিটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আমি তাড়াতাড়ি ম্যাগনিফাইং গ্লাস বসিয়ে আরো ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করলাম। কে যেন বলেছিল যে দুজন লোক মারা গেছে তারাও কোনোভাবে মমির চোখে এই শেষ দৃশ্যটাই দেখার চেষ্টা করেছিল, সেটা দেখে ফেলার অপরাধেই মারা গেছে তারা।
কি কি আছে ওখানে?
আমাকে ঘিরে দাঁড়িয়ে থাকা লোকজনের মুখ থেকে প্রশ্ন ভেসে এলো। জানি না কেন আমার মনে হলো সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে আমার উত্তরের, কিন্তু সেদিন সম্মিলিত জনতাকে আমি বিশেষ কিছুই জানাইনি। সেই মমির চোখের আলোয় আমি যা দেখেছিলাম তা মুখে প্রকাশ করার সাহস আমার ছিল না। তবে আজ আর বলতে বাধা নেই। আমি দেখেছিলাম একটা বিশাল ঘর, বড় বড় পাথরের তৈরি এক বিশাল কক্ষ। আমি যেন ঘরের এক কোণ থেকে দেখছি দৃশ্যটা। ঘরে দেওয়াল জুড়ে খোদাই করা অদ্ভুত সব ছবি, ভয়ঙ্কর বিকৃত সব আকৃতি ফুটে আছে সেই ছবিতে। না, এসব ছবি মানুষের হাতে তৈরি হতে পারে না। ঘরের মাঝখানে মেঝেতে একটা বিশাল পাথরের গোল ট্র্যাপ ডোর, সেটা ওপরে ঠেলে খোলা হয়েছে। ডালাটা সরে গেছে ঘরেরই এক পাশে, আর দরজার ঠিক নিচ থেকে যেন কিছু একটা উঠে আসছে উপরে। বুঝলাম যার চোখের মণি দিয়ে এই দৃশ্য আমি দেখছি তার মৃত্যু আসন্ন। ফলে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। উঠে আসা জিনিসটাকে একটা বিশাল ছায়ার মতো কিছু মনে হল। আমার আর দেখতে ইচ্ছে করল না। ইচ্ছা হলো মনি থেকে চোখ সরিয়ে নিতে, কিন্তু ততক্ষণে আবিষ্কারের উত্তেজনা আমাকে পেয়ে বসেছে। লেন্সটা সরিয়ে মমির অন্য চোখে তাকালাম। এ চোখে হয়তো ছবিটা কম ঝাপসা হবে। বুঝলাম আমার হাত উত্তেজনায় কাঁপছে। অন্য চোখে লেন্স ঠিক করতে একটু সময় লাগল। তারপরই বুঝলাম এই চোখে ছবিটা আরো স্পষ্ট। এক মুহূর্তের জন্য আমি আধা অস্পষ্ট এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। সেই হারিয়ে যাওয়া পৃথিবীর প্রাচীন সমাধির বিশাল ট্র্যাপডোর দিয়ে যে অসহনীয় জিনিসটা উঠে আসছিল, তার এক ঝলক দেখেই আমি অস্পষ্ট চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কতক্ষণ পরে জ্ঞান ফিরেছিল জানি না। ধর্মর করে উঠে বসে আবার মমির চোখে চোখ রেখেছিলাম, কিন্তু মমির চোখে আর কোনো ছবি দেখতে পাইনি। মিনিটখানেক পরে আমরা নিচের অফিসে এসে বসলাম। জানি না কেন একটা ক্ষীণ ধারণা জন্মাতে শুরু করেছে আমার মাথার ভেতরে, কিন্তু তখনই সেটা কাউকে বললাম না।
মনের মধ্যে ঠিক কি দেখেছিলেন বলুন তো আপনি?
আমি একটু ধাতব হতে কিফ প্রশ্ন করল। আমি কি বলবো ভেবে পেলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ওই ট্র্যাপ ডোরটা, ওটা খুলে গেছিল আর ওর তলা দিয়ে উপরে উঠছিল একটা
একটা একটা কি
জানি না ঠিক কি বলা যায়, একটা রাক্ষস। বিশাল সুর আছে তার, অক্টোপাসের মতো চোখ, অদ্ভুত আকৃতির, কোথাও আশওয়ালা শরীর, কোথাও কুচকানো। আমি আমি ঠিক মনে করতে পারবো না। এটুকু বলতে পারি ওই রাক্ষস হল মহাজাগতিক অন্ধকার আর মহাকালের গর্ভ থেকে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর জীব, পাতানুধা। সেদিন সারা রাত আমরা কজন এই নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনার শেষে ঠিক করেছিলাম এই ঘটনা নিয়ে আর নিজেদের মধ্যেও কথা বলবো না। বলা বাহুল্য তারপর থেকে আর কাউকে এই নিয়ে কিছু বলিনি আমরা। সংবাদপত্রকে আংশিক রিপোর্ট দিয়েছিলাম, কিছু তথ্য চাপা দিতেও সাহায্য করেছিলাম। তবে খবরের কাগজের লোকেরা একটা বিষয় লক্ষ্য করেছিল, যে লোকটা হায়ারোগ্লিফ লেখা স্ক্রোলটা ধরেছিল সে পাথর হয়নি, কিন্তু যে লোকটা ধরেনি সে মমির মতো কিছু একটা হয়ে গেছে। পরদিনই মমিটাকে মিউজিয়াম থেকে সরিয়ে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সে পরীক্ষার রিপোর্ট আর কোনোদিনই বাইরে আসে না। সত্যি কথা বলতে আমরা নিজেরাই সে রিপোর্ট কোনোদিন বাইরে আসতে দিইনি। পাঠক, এতক্ষণ এই বর্ণনায় যা কিছু লিখলাম তার সবই আপনারা হয় খবরে পড়েছেন, না হয় ঘটনার গতি প্রকৃতিতে নিজেদের কল্পনা মিশিয়ে বাকিটা আন্দাজ করে নিয়েছেন। কিন্তু এবার যে কথা আমি বলতে চলেছি তা আমি জানি আপনারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবেন না। 8ই ডিসেম্বর সরকারি তরফে মমির উপর পরীক্ষা করা হয়। পরীক্ষা করেন বিখ্যাত ডাক্তার উইলিয়াম মিনোট। তার সঙ্গে ছিলেন মিউজিয়ামের ট্যাক্সিডার্মিস্ট ওয়েন্টওয়ার্থ মুর। গোটা জিনিসটা পরিদর্শন করার জন্য মিউজিয়ামের ট্রাস্টিদের সঙ্গে আমিও উপস্থিত ছিলাম। এই কদিনে মমির অবস্থায় বড় একটা পরিবর্তন হয়নি, তবে সুতোগুলো একটু ঢিলে হওয়ায় চোখের অবস্থান মাঝে মাঝে একটু বদলাচ্ছিল। স্টাফদের কেউই মমিটার দিকে তাকাতে চাইছিল না, কারণ তাকালেই মনে হচ্ছিল সে যেন নীরবে সচেতনভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। ডক্টর মিনোট দুপুর একটার একটু পরে এলেন। মমি পরীক্ষা শুরু করলেন। মমির হাতের কিছু অংশ ভেঙে পড়েছিল, ফলে তিনি সিদ্ধান্ত নিলেন পুরো ডিসেকশন করা দরকার। ল্যাবের যন্ত্রপাতি দিয়ে তিনি সঙ্গে সঙ্গেই কাজ শুরু করলেন। ধূসর মমির অদ্ভুত সুতোগুলো দেখে ডাক্তার বিস্মিত হলেন।
ভারী অদ্ভুত তো, এগুলো তো থেকে থেকে পাল্টে যাচ্ছে মনে হচ্ছে।
খানিক পরে একটা গভীর কাট দেওয়ার পর তার বিস্ময় আরো বেড়ে গেল। আমরা অবাক চোখে তাকিয়ে দেখলাম সেই কাটা জায়গা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে ঘন লাল তরল রক্ত, একেবারে মানুষের রক্তের মতোই তাজা।
তবে কি?
আমার পাশে দাঁড়িয়ে থাকা ডক্টর মুরের গলা কেঁপে গেল। কাঁপা কাঁপা হাতে আরো কয়েকটা কাট দিলেন ডাক্তার। দেখা গেল ভেতরের অঙ্গগুলো আশ্চর্যভাবে অক্ষত, বাইরের পাথর হয়ে যাওয়া চামড়া আর খোলস ছাড়া, ভেতরে সবকিছুই ঠিক আছে।
অসম্ভব, অসম্ভব!
হতভম্ব হয়ে যাওয়া ডাক্তার এর বেশি কিছু উচ্চারণ করতে পারলেন না, হতবাক হয়ে চেয়ে রইলেন কেবল। খানিক ধাতস্থ হতে তার চোখ পড়ল মমির সেই ফুলে থাকা চোখে। বিকেল 3:30 নাগাদ মমির মস্তিষ্কের খুলি খোলা হল। ধীরে ধীরে পাথর হয়ে যাওয়া চামড়ার আস্তরণ সরিয়ে পাশে নামিয়ে রাখলেন ডাক্তার। তারপর ভিতরে ঝুঁকে পড়ে কি যেন দেখে মুখ থেকে একটা চিৎকার করে দুপা পিছিয়ে এলেন।
কি আছে, কি আছে ওখানে ডক্টর মিন্টো? কি আছে?
মুখ দিয়ে গোঁগো করে একটা শব্দ করে মাটিতেই বসে পড়লেন ডাক্তার। আমরা এগিয়ে গিয়ে মমির খোলা মাথার দিকটায় ঝুঁকে পড়লাম। খুলির আবরণ সরিয়ে নেওয়ার ফলে মমির মাথার ভেতরটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা ঝুঁকে পড়ে আপাতত যা দেখতে পাচ্ছি তা মেনে নেওয়া অসম্ভব। বহু লক্ষ বছর প্রাচীন সেই অভিশপ্ত মমির মাথার ভেতর ঘিলুটা অক্ষত আছে, নড়াচড়া করছে স্বাভাবিকভাবে, নিখুঁত, অক্ষত, জীবন্ত।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক, তমাল, নীল, বর্ণিশা এবং দিতিপ্রিয়া। শব্দগ্রহণে মধুরিমা, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন এইচ.পি. লাভক্রাফ্টের কাহিনী অবলম্বনে আদিম মমির অভিশাপ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।